শঙ্কর হচ্ছে কৃষ্ণের দাস, এইটা যেন সবসময় মনে রাখা আমাদের উচিত। যদি এই দাসত্বকে ভুলে গিয়ে তাকে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে তাকে উপাসনা যদি করি, তাহলে রাবণ জরাসন্ধ কংস ইত্যাদি যে দুর্দশা হয়েছিল আমাদের সেই কেনা হয়ে যায়। শাস্ত্রেতে কিরকম ভাবেতে এই মহাদেবের যে চরিত্র চিত্রণ করা হয়েছে, আমি দু একটি তাহার উদাহরণ দিয়ে শিবতত্ত্বকে আপনাদের নিকটেতে আমাদের যারা গৌড়ীয় বৈষ্ণব আচার্য তার সিদ্ধান্তে স্থির করেছেন আমি সেটি বুঝাইবার চেষ্টা করছি। শ্রীমদ ভাগবত ইত্যাদি শাস্ত্রেতে দেখা যায় যে দক্ষ প্রজাপতি শঙ্করকে তাহার সবচেয়ে ছোট কনিষ্ঠ পরম সুন্দরী রূপবতী গুণবতী সতী দেবীকে তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। পরবর্তীকালেতে একটি ব্রহ্মসভাতে সেখানে বড় বড় মহর্ষিগণ ছিলেন, দেবতারা ছিল, সেখানে ব্রহ্মা ইত্যাদি বসেছিলেন, শঙ্কর ওখানে ছিলেন, দক্ষ প্রজাপতি সেই সময়তে উপস্থিত হয়েছেন। ব্রহ্মাকে ছেড়ে সকলে তাকে প্রণাম করেছে, তাহার তেজ দেখে সকলে অভিভূত হয়ে যায়, তিনি ব্রহ্মাকে প্রণাম করেছেন আর বাকি সকলে তাকে প্রণাম ইত্যাদি করে অভিনন্দন জানিয়েছে। শঙ্কর সেখানে চুপচাপ বসেছেন। দক্ষ প্রজাপতি মহাক্রোধ হলো, স্থূল বিচার সম্পন্ন সে ব্যক্তি, সেটি দক্ষ তার নাম, এই যে প্রজা উৎপন্ন করতে খুব দক্ষ, তাহার এই হাজার হাজার প্রজা পুত্র কন্যা ইত্যাদি এই জন্য তাহার ছেলে পেলে উৎপন্ন করাইয়ার জন্য দক্ষ, এই জন্য তাহার নাম হচ্ছে দক্ষ। তিনি বৈষ্ণব শঙ্করের বিচার তিনি ধরতে পারলেন না, তিনি বলছেন আমি আমার কন্যাকে এই কুরুপ লোকের সঙ্গে যে ভূত পিশাচ নিয়ে থাকে আর অমঙ্গল এই সব ধারণ করে ভস্ম মরার স্থানের শ্মশানের ছাই ভস্ম মাখে, চারিদিকে সাপ তাপ নিয়ে থাকে আর মরা লোকের মাথা মুন্ড নিয়ে আর মালা পরে, এরকম হয় একটা অঘোর লোকের নিকটেতে আমার আমার ছোট মেয়েটাকে বিবাহ দিয়ে আমি মহা দুঃখেতে আছি, এই বানর স্বভাব, আমি তাহার পিতা তুল্য, আমি এখানে আসলাম আর আমাকে সম্মান দেয় নাই। ক্রোধিত হয়ে নানা প্রকারে অভিসম্পাত করলো যে শঙ্করের আরাধনা করলে যারা তারা পাষণ্ড হবে। এই শুনে সেখানে তাহার সেবকরা ছিল নন্দীশ্বর ইত্যাদি, তিনিও তাহাকে অভিসম্পাত পাল্টা দিলেন, এরকমের সভাটাই পণ্ড হয়ে গেল। শঙ্কর তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং কোন জবাব না করে তিনি সেখানে স্থান থেকে প্রত্যাগ করলেন। দক্ষ প্রজাপতিও খুব রাগের রেগে মেগে অভিসম্পাত দিয়ে সেই স্থান থেকে চলে যায়। এখন শঙ্করের তাহার প্রতি কোন বিরোধ না হলেও কিন্তু তাহার প্রতি একটা বিরোধ হলো, এদিকে হলো কি কিছুদিন পরে ত্রেতা যুগ আসলো আর সেই ত্রেতা যুগেতে রামচন্দ্র সীতা লক্ষণকে নিয়ে দণ্ডকারণ্যে গিয়েছেন, সীতা দেবীর চুরি হয়ে গেছে, রাবণ তাকে চুরি করে নিয়ে চলে গিয়েছে আর রামচন্দ্র লক্ষণের সঙ্গে নিয়ে হাসিতে হাসিতে বলে ক্রন্দন করছেন আর গাছগুলির কাছে জিজ্ঞাসা করছেন, সীতাকে তোমরা দর্শন করেছ, আমার প্রিয়াকে দর্শন করেছ, আমাকে ছেড়ে কোথায় চলে গেল, গোদাবরী কেউ মানে উন্মত্ত পাগল হয়ে গেছেন সীতা দেবীর জন্য। সেই সময়তে তিনি এরকম করতে করতে ঘুরছেন, ইতিমধ্যে শঙ্কর তাহার পত্নী সতী দেবীকে নিয়ে তার আরাধ্যকে দর্শন করবার জন্য সেইখানে উপস্থিত। তিনি রামচন্দ্রের এই ভাব দেখে তাকে পুনঃ পুনঃ প্রণাম ইত্যাদি করে তাকে পরিক্রমা করেছেন আর পরিক্রমা করে সষ্টাঙ্গ তাকে প্রণাম করেছেন অনেক দূর থেকে। এই দেখে সতী দেবী বলছেন যে প্রভু আপনি কাকে প্রণাম করছেন? আমার সন্দেহ হচ্ছে যে আপনি কাকে প্রণাম করছেন। এই লোকটা জানে না যে তার পত্নীকে কে নিয়ে গেছে আর কে কোথায় নিয়ে গেছে, আর সকলের কাছে গাছে গাছে জিজ্ঞাসা করছে, সকলের কাছে আমার প্রিয়া কোথায় গেল, আর কাঁদছে, তার বিরহে তো উন্মত্ত হয়েছে। এইরকম কামী পুরুষকে আপনি দণ্ডক প্রণাম করেন? তিনি কে? একটা তার রাম হচ্ছেন, ব্রহ্মাণ্ডের প্রভু, সকলের আরাধ্য, আপনারও আরাধ্য। আর এই দশরথের পুত্র কিছুই জানে না, অজ্ঞানী, আর তাহার সীতার জন্য কাঁদছে আর জানে না যে কোথায়, আর তাহার সীতাই বা কি রকম, রাম তাহা ধরে নিয়ে চলে গেল। আমার সন্দেহ হচ্ছে, তিনি বলি আপনি সন্দেহ করো না, সন্দেহাত্মা বিনশ্যতি, গুরু বৈষ্ণবের কথাতে বিশ্বাস কর না, তুমি আমাকে গুরু মনে করেছ, আমার নিকটে হরি কথা তো শুনেছ, রামের অত আমি গুণগান করেছি, আর তোমার সন্দেহ দূর হলো না। তিনি বলছে সে আমার তো কিছু বুঝতেই পারছি না, আপনার কথা আমি যদিও আমি করি কিন্তু আমার সন্দেহ যাচ্ছে না। তখন তিনি বললেন আচ্ছা তো তোমার সন্দেহ থেকে তাহলে একটু পরীক্ষা করে লো, আমি একটু চলছি। এই বলে একটু অগ্রসর হলেন, আর তিনি বললেন যে আমি কিরকম তাহার পরীক্ষা করি, এই এই কামী পুরুষ সীতার জন্য হাসিতে হাসিতে বলছে, এখন আমি সীতার যদি রূপ ধারণ করে দিই, তাহলে যদি আমাকে এসে ধরে আলিঙ্গন যদি করে আর অত্যন্ত আনন্দিত হয়, তাহলে বুঝবে যে সে এইটা আর দশরথের পুত্র সাধারণ লোক, এটা ভগবান রাম নয়। এই বলে তৎক্ষণাৎ তিনি সীতা রূপ ধারণ করে দিয়ে আর তার সামনে গেলেন, রাম তাকে উপেক্ষা করে দিয়ে অন্যদিকে চললেন। আবার সে দেখে যে আমাকে তো বোধহয় দেখেন নাই, এই জন্য অন্যদিকে তার সামনে আসছেন। আবার রামচন্দ্র তাকে এইদিকে করে দিয়ে আবার এই দিকে আসছেন, আবার তাহার যেদিকে রাম যান সেই দিকে যান, মনে করেন যে আমাকে দেখেন নাই। তখন রাম কি করলেন, তখন ওইখানে দাঁড়িয়ে যে তাকে নতমস্তক হয়ে প্রণাম করলেন, ভগবতী আপনি একলা কেন ঘুরছেন, ভগবান শঙ্কর তো আগে চলে গেলেন, আপনি একলা এখানে কি করছেন? তখন আরে আমাকে কিরকম জেনে গেল, তাহলে তো এটা নিশ্চিত রূপে ব্রহ্ম, ভগবান পরব্রহ্ম। তখন হাত জোড়ে তাকে প্রণাম করেছেন, প্রণাম করবার সঙ্গে সঙ্গে আর দেখেন কি যত বৃক্ষলতা গুল্ম সব দেখেন যে সীতারাম, আগে সীতাকে দেখে নাই, এখন দেখে কি লক্ষণ সেখান নাই, সীতারাম যেদিকে দৃষ্টি পড়ে সেই দিকেতে শুধু সীতারাম দেখে দেখে তাহার আর চকিত হয়ে যা সাষ্টাং প্রণাম করেছেন, যে আমার এটা ভুল হয়েছে, আমার পূর্বে যে সন্দেহ ছিল আমার সন্দেহকে দূর করবার জন্য আর শঙ্করের কথাকে তিনি দেখাইবার জন্য তিনি এখন সর্বত্র আমি সীতারামের দর্শন করছি। তখন সাষ্টাং প্রণত হয়ে যখন আর উঠে যখন উঠলেন, তখন দেখেন যে রাম আবার ওই রকম হবেতে ঘোড়া ভাড়া হয়ে বলছেন যে হাসিতে তুমি কোথায়, হাসিতে কিরকম হয়ে তুমি কোথায়। তখন তার বিশ্বাস হয় যে না এটা পরব্রহ্ম, শঙ্কর আমাকে বলেছিলেন আমার পতিদেব আমার গুরু, কিন্তু তাহার কথাতে আমি সন্দেহ করেছি, এখন আমার কি গতি হবে। তখন ধীরে 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 বেশ পাল্টে গিয়ে আবার সতী রূপ ধারণ করে দিয়ে শঙ্করের নিকটে গেলেন, সংকট বট বিচ্ছেদ ছাড়াতে তার জন্য প্রতীক্ষা করতেছিলেন। বলে যে আচ্ছা তুমি তো অনেক বিলম্ব করলে, তুমি কিছু পরীক্ষা করেছ? না না আমি কিছু পরীক্ষা করি নাই, আপনি যা বলেছেন ওইটা পরম সত্য, আর আমার পরীক্ষা করবার দরকার নাই। শঙ্কর দেখলেন যে সেইটা তো দেখো তো একটা পূর্বেই আমার কথাতে সন্দেহ করেছে, আবার আমি জিজ্ঞাসা করছি সীতার উদ্ধারণ করেছে অথচ আমার কাছে মিথ্যা কথা বলছে, এখন গুরুর কাছে মিথ্যাও কথা বললো আর সন্দেহ করলো, এখন কি হবে। শঙ্কর তিনি মনে মনে তিনি ভাবছেন এখন আমার আরাধ্যা দেবী সীতা দেবী রূপ ধারণ করেছে, অতএব এই সঙ্গে আমার আর পতি আর পত্নীর আর সম্বন্ধ থাকবে না, আজ থেকে আমার মা বলে তাকে ধারণ করবো। ইতিমধ্যে আকাশবাণী হলো, শঙ্কর তোমার মতন এইরকম কেউ সংকল্প করতে পারে না। এই বলে ফুল বৃষ্টি হতে লাগলো। সেই সময়তে পার্বতী সতী সতী দেবী বলছেন যে আপনি কি প্রতিজ্ঞা করলেন, কি সংকল্প করেছেন? আর তিনি কথা বলেন না। ধীরে ধীরে যখন আশ্রমে আসলেন তখন তিনি সামনে নিজে আসন দিলেন আর বাম দিকে আসন তাকে দেন নাই, মানে কি তাকে মাতা মনে করেন। তখন তিনি অত্যন্ত ভয়ভীত হয়ে গেলেন আর তারপরে শঙ্কর সমাধিতে হয়ে গেলেন। এখন তিনি বুঝলেন তাহলে এই শরীরের দ্বারা আমাকে আমার পত্নী রূপে সেটি গ্রহণ করবেন না, কারণ আমি অপরাধ করেছি, সীতা দেবী রূপ ধারণ করেছি আর এই নিয়ে পরীক্ষা করেছি, আর এই শরীর আমি ধারণ করবো না। শঙ্কর তখন লক্ষ বছরের সমাধিতে চলে গেলেন। ইতিমধ্যে তিনি মনে মনে ভাবছেন যে এই শরীরকে কিরকম ছাড়ি। ইতিমধ্যে দক্ষ প্রজাপতি যজ্ঞ করেছে, শিবকে অমান্য করে তাহাকে নিমন্ত্রণ দেন না, সব লোকের নিমন্ত্রণ দিয়েছে। তখন ইনি বলেছেন পতিকে যে পতিদেব আপনি আদেশ করুন আমি যাই, আমার বাবা যজ্ঞ করছে, সকলই আমার বোনরা এসেছে। শঙ্কর বলছে দেখো যদি পিতা নাইও ডাকে, গুরু নাইও ডাকে, তথাপি সেখানে যাওয়া উচিত, পিতা ঠিক আছে, কিন্তু যদি বিরোধ থাকে যদি পতির সঙ্গে তাহলে স্ত্রী কর্তব্য না, পতি কাছে যাওয়া, পিতার কাছে যাওয়া, অতএব তোমার না যাওয়া ভালো, ওখানে আমার অপমান করবে, তখন তোমার দুঃখ হবে। কিন্তু তিনি মানেন নাই, একলা চলেছেন। তখন শঙ্কর তাহার পরিকরগণকে পাঠিয়ে দিয়েছেন, উনি ওখানে গিয়ে দেখেন যে শঙ্করের উপেক্ষা করা হয়েছে, তাহার পূজা ইত্যাদি হয় নাই, আর তাহার অবজ্ঞা করা হয়েছে, আর তার বোনরা কেউ তাহার সঙ্গে প্রীতিপূর্বক মিলে নেন দক্ষ প্রজাপতি ভয়েতে। তখন তিনি যোগাগ্নি প্রকাশ করে দিয়ে আর সেইখানে শরীরেতে তিনি একবারে পুড়ে করে ছাই হয়ে গেলেন। শঙ্কর তখন তাহার বীরভদ্র ইত্যাদিকে ওখানে পাঠিয়ে যজ্ঞকে ধ্বংস ইত্যাদি করে দিলেন। তারপরে তাহার মস্তক কেটে দিয়ে হবন করা দিয়া হলো যজ্ঞেতে। পরবর্তীকালেতে ব্রহ্মায়ন শঙ্কর শঙ্করকে প্রসন্ন করেন, ব্রহ্মায়ন বিষ্ণু প্রসন্ন করে দিয়ে তাহার যজ্ঞ সম্পাদন করবার জন্য অনেক প্রার্থনা করাতে শঙ্কর আবার এসে বল যে মুন্ড কেটে কারো কেটে নিয়ে আসো তার মধ্যে জুড়ে দি। তখন একটি যাচ্ছিল ছাগল, বলেছে এই লোকের বুদ্ধি হচ্ছে ছাগলের মতন, যারা ভগবত ভজন করে নাই, আত্মজ্ঞান নাই, গুরু বৈষ্ণবের কথাতে তাহাদের বিশ্বাস নাই, শুধু প্রজা উৎপন্ন করবে ছাগল মতন, এই জন্য এদের মাথাটা এর মাথাটা যে ছাগলের বুদ্ধির মতন, ছাগলের পাঠার মতন তাহার মাস্টার, এই জন্য তাহাকে কেটে নিয়ে তার মধ্যে জোর জন্য সৃষ্টি জিনিস। তখন তাহার চরণেতে প্রার্থনা করতে লাগে। শঙ্কর পরম উদার দেখালেন যে মনুষ্য হয়ে ভগবত ভজন করে না, শুধু সংসারের মধ্যে সেটি লিপ্ত আছে, তাহাদের বুদ্ধি হচ্ছে মানে পাঠা মতন ছাগল, অতএব আমাদের ভগবত ভজন করা উচিত। এই স্থানের নাম হচ্ছে হরিহর ক্ষেত্র, হরি এবং হর দুজনের ক্ষেত্র, একদিকে শ্যাম আর একদিকে
গৌর,
গৌর গৌর হচ্ছেন শঙ্কর, আর শ্যাম দিকে দিয়ে দিয়ে কালো দিকে তিনি হচ্ছেন হরি। যেরকম ভাবেতে ওই গঙ্গা ধারেতে হরি হরিদ্বার আর হরদ্বার, শঙ্কর যারা মানে শঙ্করকে ভগবান তারা ওকে বলে হরদ্বার, আর বৈষ্ণবরা শাস্ত্রীতে যাগুলি যেখানে লেখা আছে ওটাকে বলে হরিদ্বার। শঙ্কর এখানে কেন আসলেন? যদি ওইটা নিত্য স্থান শঙ্করের, এই গৌর ভূমিতে তিনি থেকে গৌরের আরাধনা করেন, কিন্তু তার পিছনে একটি ইতিহাস আছে, একটি ইতিহাস আছে। যখন অমৃত বাসুদেব চারটি ভুজা ধারণ করে দিয়ে আর কৃষ্ণকে আহ্বান করে যে সে তুমি হাতটা তুমি চতুর্ভুজ ছাড়িয়ে দাও, আমি চতুর্ভুজ বাসুদেব আর বাসুদেব নাম ধারণ করো না, তখন ওই পণ্ডিত বাসুদেব সঙ্গে আর কৃষ্ণের সঙ্গে যুদ্ধ হয়েছিল, কাশী নরেশ তার পক্ষ হয়েছিলেন, কৃষ্ণ চক্র সুদর্শন দ্বারা ওই ওকে মারেন পণ্ডিত বাসুদেবকে, শ্রীগাল বাসুদেবকে আর মেরে তারপরে কাশী নরেশকেও মেরে তার মস্তক ফেলে দেন কাশীতে, আর কাশীতে আগুন লাগিয়ে দিলেন চক্র। তখন শঙ্কর ওখান থেকে পালায়ন করলেন, পালায়ন করে এই গৌর ধামেতে সেখানে উপস্থিত হয়ে এইখানে গৌরের আরাধনা করতে লাগলেন। কিন্তু শঙ্করের তত্ত্ব এমন দুরূহ যে কখনো কখনো তিনি এই অসুরভাব আপন্ন লোকের তিনি পক্ষ নিয়ে কৃষ্ণের উৎকর্ষ দেখাইবার জন্য এইরকম ভাবে কার্য করে, আসলেতে তিনি ভক্ত, এই জন্য তিনি এইখানেতে এসে এইখানে আরাধনা করেছিলেন। তারপরেতে মহাপ্রভু যাবেন জগন্নাথপুরীতে, তখন একাম্রকাননে ভুবনেশ্বরেতে তিনি উপস্থিত হয়ে তিনি গৌরচন্দ্রের আরাধনা করেছিলেন, জগন্নাথ দেবের আরাধনা করেছিলেন। এই সমস্ত শাস্ত্র বিচার দ্বারা দেখা যায় যে শঙ্কর হচ্ছেন পরম ভগবত ভক্ত। যদি কেউ তাহাকে স্বতন্ত্র তাহাকে ঈশ্বর জ্ঞান করে তাহলে তাহার ধ্বংস অনিবার্য, কিন্তু কৃষ্ণের ভক্ত যদি জ্ঞান করে তার আরাধনা করে তার সব প্রকারে মঙ্গল হয়। এই জন্য বৃন্দাবনেতে তিনি গোপীশ্বর মহাদেব রূপেতে আছেন, वृंदावन मणिपते जय सोम सोम मौले सनक सनंदन सनातन नारद गोपीश्वर भज विलास युगांग पद्मे प्रेम प्रयच्छ निरुपाधि नमो नमस्ते जारा एई भावते आराधना करमें भक्त भावते तिनी कृष्ण प्रेम गौर प्रेम पर्यंत तिनी दान करें एई जन्म सनातन गोस्वामी पाद ताके एई भावते प्रार्थना करजे शुद्ध प्रेम अपनी प्रदान करते पारें एई जन्म हे गोपेश्वर महादेव अपनी आमाके अनुग्रह करें आमरा एखाने ते जदिओ हरिहर एक आत्मा एखाने रूपे ते आछें तथापि आमरा गोपेश्वर रूपे ते ताके दर्शन करब भुवनेश्वर ते जे रकम आछें अनंत वासुदेव जबे प्रसाद ग्रहण करे तापरे निजे तिनी प्रसाद तिनी इत्यादि करें राम नाम दिए तिनी जगत के निस्तार करछें काशी ते लोग जाए मरते किसे जन्न शंकर तारकाने ते राम नाम पर ये तार ब्रह्म नाम दिए दें एन तहादर मंगल मुक्ति हो जाए ये जन्न आमरा एखाने ते स्थाने ते से हरिहर एक आत्मा स्वरूप जेखाने आछें गौरधामे ते आछें এই গৌরধামে এই যে হরিয়র ক্ষেত্র কৈলাশ এবং কাশী অপেক্ষা অনেক শ্রেষ্ঠ কান্তি চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রার্থনা করবার জন্য এই স্থানে আছেন এরপরে পর্যটক মহারাজ সংক্ষেপে ভক্তি বিনোদ ঠাকুর বর্ণী যে ধাম মহাত্মা আছে আপনার নিকটে কৃপা গৌর প্রমাণ
গৌর 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 After that, sometime he left this place and went to a Kamrkana.
Bhubaneswar.
So this is Hariyar Chetra. Hari and Har. Hari is Krishna, Gaur, and Har is
Mahadev.
Both mixing is there. This place is forever, eternal. But sometimes it comes and with Gaurdham and sometimes it goes. So this will try if you will live in Kashi for
100 years.
Here we will by one day, one night.
Same result.
But more than that, we'll have Gaur Prem. Gaur Praman.
Atata Krishna Chandra Swayam Bhagavan Jagate Siddhi Pralay Karta এই ভাব যতদিন থাকবে ততদিন কৃষ্ণ প্রেম হবে না যোগ মায়া প্রভাবেতে এই ভাবটা ভুলে যেতে হবে যে কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান ব্রজের ভাব উপস্থিত হবে তখন কৃষ্ণ প্রেমের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো অর্থাৎ নৃসিংহদেব অনুগ্রহ করে ব্রজ ভক্তি যে ভাবের বিরুদ্ধ আছে দ্বারকা ভাব পর্যন্ত এই সব মথুরার ভাব পর্যন্ত এই সব দূর হয়ে যায় তোমার হৃদয় থেকে এই শুদ্ধ ব্রজের ভাব আর ব্রজের ভাবের মধ্যে শুদ্ধ মহারাজ ভাব মধ্যে মাধুর্য ভাব এটি আমাদের হৃদয়তে প্রকাশ হোক এইটি যে বিরোধী ভাবগুলি এইগুলি দূর হয়ে যেতে আমি নিশ্চিন্তদের নিকটে আমরা প্রার্থনা এখানে জানাচ্ছি এরপরেই শ্রীপাদ পর্যটক মহারাজ ধামের মহাত্ম পালন করছেন তারপরে ভোগ লাগছে আপনার সকল নাই করে এখন আপনার সাথে ভক্তি বিনোদ ঠাকুর এই ধান সম্বন্ধে যা বলেছেন আপনারা শুনুন
পারিণী জীবদুঃখে সদার্থায় শ্রীনাম প্রেমদায় নমোয় বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী কি নামিনে নমো ওম বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শশীমোর ভক্তিপ্রজ্ঞান কেশব কি নামিনে হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়ায় কেশবশ্য চ কৃষ্ণভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ मंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी चरणे अनंत कोटि साष्टांग दंडोन्नति ज्ञापन करी। तदनंतर पूजनीय वैष्णववृंद सुधी सज्जन मंडली मातृमंडली चरण आमार असंख्य दंडोन्नति। এতক্ষণ আমরা আমাদের জ্যেষ্ঠ সতীর্থ পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত ত্রিবিক্রম মহারাজের কাছ থেকে অনেক তত্ত্ব সিদ্ধান্তপূর্ণ শ্রীহরিকথা শ্রবণ করলাম। শাস্ত্র আলোচনা করতে গেলে অন্যায় ব্যতিরেকভাবেই আলোচনার নিয়ম আছে। এক্ষেত্রেও ব্যতিরেক আলোচনা প্রথমে প্রয়োজন হয়। ব্যতিরেক আলোচনা মানে অর্থ দুঃসঙ্গ বর্জন, এবং অন্যায়মুখী আলোচনা মানে সৎসঙ্গ গ্রহণ। সেই জন্যই ব্যাধি যদি পুরাতন হয় এবং ব্যাধি যদি খুব বাড়াবাড়ি হয় তখন সাধারণভাবে ঔষধে সে রোগ নিরাময় হতে চায় না। সেখানে যেমন রোগ দাওয়াইও সেই রকমই প্রয়োজন হয়। আমরা সাধারণভাবে গ্রাম্য কথায় একটা প্রবাদ বাক্য শুনতে পাই, যেমন বুনো ওল তেমনি বাগা তেঁতুল। শাস্ত্র আলোচনা করতে গেলেও আমরা দেখি যখন খুব মিষ্টি মিষ্টি কথায় চিড়া ভিজছে না তখন বাধ্য হয়ে কিছু কঠোর বাক্য প্রয়োগ করতে হয়, তাহলে সেটা লোকের নজরে ধরে। শাস্ত্রে এই বিচারগুলো এইরকমই আছে। যে কথা আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় পূজ্যপাদ মহারাজ প্রথমেই আরম্ভ করেছিলেন, সেখানেও দেখতে পাওয়া যায় একই নিয়ম। তিনি প্রথমেই বললেন, বাচ্চা ছেলে, দুষ্ট ছেলে, সে তেতো ওষুধ গিলতে চায় না, তখন তাকে তিত ওষুধ গেলাবার জন্য সিরাপি বেজ দিতে হয়। মিষ্টি হলেই সে তেত ওষুধ গিলে ফেলে। ঠিক সেই কথাটি তিনি উদাহরণ দিয়ে বলেছেন শ্রীমদ্ ভাগবতের শ্লোক দিয়ে, পরোক্ষবাদ বেদোয়ম বলানাম অনুশাসনম কর্ম বন্ধন মোক্ষায় বিধত্তে জগদং যথা। সুতরাং শিশুকে, দুষ্ট ছেলেকে ঔষধ খাওয়াতে গেলে তাকে ঘুরিয়ে ফিরিয়ে মিষ্টির প্রলোভন দিয়ে, খণ্ড লড্ডুকাদির প্রলোভন দেখিয়ে তাকে তেতো ঔষধ চাকলতাকরণ করাতে হয়। শাস্ত্রের কথা খুব সুন্দর কথা। ভাগবত বলছেন, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন। এক কথা, শাস্ত্র কথা, ভক্তি কথা, আত্মকল্যাণ সূচক কথা, সবই হৃৎকর্ণ রসায়ন। কিন্তু ছেলেটার যদি অসুখ থাকে, বিশেষ করে যদি পেটের গণ্ডগোল থাকে, সেখানে তো ভালো ভালো খাবার দিলেও সে খেতে পারবে না, হজম করতে পারবে না। তাকে যদি খিচুড়ান্ন দেওয়া হয়, পুষ্পান্ন দেওয়া হয়, পরমান্ন দেওয়া হয়, সে খেয়ে হজম করতে পারবে না। তার জন্যই সময় উপযোগী ঔষধের বিধিবিধান। রোগ যদি খুব বাড়তির দিকে হয়, সাধারণ ঔষধে যখন প্রয়োগ করলেও যখন সেটা নিরাময়ের কোনো সম্ভাবনা থাকে না, তখন সেখানে অপারেশনের ব্যবস্থা নিতে হয়। কোনো ডাক্তার যদি এইরূপ শল্য চিকিৎসার জন্য এসে হাজির হন, রোগী ওইরূপ ডাক্তারকে দেখে চিৎকার করতে আরম্ভ করে এবং অনেক রকম গালাগালি দিতে থাকে। গুরু বৈষ্ণবগণ এতই দয়ালু যে তারা ওইরূপ অপারেশন করে তারপরে তার রোগ নিরাময় করেন। অনাদি অনন্তকাল ধরে আমরা এই কর্ম মার্গে বিচরণ করে এই পৃথিবীতে বারবার পুনঃপুন জন্ম মৃত্যু জন্ম মৃত্যু কর্ম কর্ম ফল ভোগ করে যাচ্ছি কর্মের নাগর দোলায়। সাধু শাস্ত্র গুরুবাক্যের দ্বারা এর প্রতিবিধান হতে পারে, তাই যে কোনো উপায়ে আমাদের সর্বশ্রেষ্ঠ কর্তব্য দায়িত্ব যেটা, সেটাই আমাদের প্রথমে চিন্তা করতে হবে। এই জগতে আমরা এসেছি তার প্রধান মূলীভূত কারণ ভগবত ভজন হরিভজন করব বলে এসেছি, শাস্ত্র এই বলছেন। কৃষ্ণ ভজি বার্তরে সংসারে আইনু মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, এটা শাস্ত্রের উপদেশ, শাস্ত্রের যুক্তি। তদনুসারেই আমাদের এই সংসারে দেহধর্ম মনোধর্মে আবদ্ধ না হয়ে আত্মকল্যাণ চিন্তাই আমাদের সময় অতিবাহিত করতে হবে। এখানে অনেক রকম ধরনের আমাদের বাধা বিপত্তি এসে হাজির হয়েছে, সেই কথাই ভাগবতে বলেছেন। সেখানে বলছেন, গৃহাশ্রম জঘনত ব্রহ্মচর্যং হৃদয় মম বক্ষস্থলাদ বনেবাস সন্ন্যাস শিরসি স্থিত, বা ঠিক এইরকম ধরনের শ্লোক আরও আছে, মুখবাহু রূপাদেভ্য পুরুষাশ্রমৈষ চত্বর যোগ্যে বর্ণা গুণৈর্বিপ্রাদয় পৃথক। বিরাট পুরুষের দেহ থেকে এই চার বর্ণ এবং আশ্রম সৃষ্টি হল, তাদের প্রত্যেকের কর্তব্য নির্ণীত হয়েছে সেখানে, সেইটাই মূল বক্তব্য বিষয়। জয় সাং পুরুষং সাক্ষাৎ আত্মা প্রভবম ঈশ্বরম ন ভজন্তি অবজানন্তি স্থানাদ ভ্রষ্টা পতন্তধ। এই চার বর্ণী এবং চার আশ্রমী, এরা যদি হরিভজন না করেন, আত্মকল্যাণ চিন্তা না করেন, তাহলে এদের জীবনধারণই বৃথা। সেই কথাই কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করে বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজি সকর্ম করিতে তারা রৌরবে পরিমজি। সুতরাং আমাদের বৃথা অহংকার করবার কিছু নাই, আমরা যে যে বর্ণী হই যে আশ্রমী হই, আমাদের মূল কর্তব্য হরিভজন ভগবত ভজন শ্রীহরির আরাধনা আত্মকল্যাণ চিন্তা, সেই কথাই শাস্ত্রে বলছেন। সকল জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হইয়ায়, এটাও ব্যাখ্যার মধ্যে এসেছে। আবার সেই সে পরমবন্ধু সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, এটাও ব্যাখ্যার মধ্যে এসেছে। মূল তাৎপর্য অনুসন্ধান করলে আমরা দেখতে পাচ্ছি হরিভজনই আমাদের মূল কৃত্য কর্তব্য। শাস্ত্র, সাধু, গুরু, বৈষ্ণব এই একই কথাই বলছেন। আমরা মিষ্টি মিষ্টি কথা শুনতে অভ্যস্ত। যদি কেউ একটু কঠোর ভাষায় যদি সেই জিনিসটা না বলেন তাহলে আমাদের মনে ধরে না। এ জগতে মানুষ মানুষকে মনে রাখে দুইভাবে, একটা স্নেহপ্রীতিভাবে আর একটা বিরুদ্ধভাবে। কিন্তু রোগ যখন খুব পুরাতন, ব্যাধি যখন অত্যন্ত পুরাতন, তার চিকিৎসার ঢঙ্গটাও সেই হিসাবেই নিতে হয়। তাই শাস্ত্রে অন্যায় ব্যতিরিকভাবে তত্ত্ব সিদ্ধান্ত আলোচনার উপদেশ রয়েছে। আমরা শ্রীমদ্ ভাগবতের চতুশ্লোকিতেও দেখতে পাই এই বিচার, অন্যায় ব্যতিরিকভাবে তত্ত্ব সিদ্ধান্ত আলোচনা করতে হবে। এতাবদেব জিজ্ঞাস্যম তত্ত্ব জিজ্ঞাসনাত্মনঃ অন্যায় ব্যতিরেকাভ্যাম যৎসাৎ সর্বত্র সর্বদা। এই অন্যায় ব্যতিরেক মানে পজিটিভ নেগেটিভ, এই অন্যায় ব্যতিরেক মানে অভিধা বৃত্তি এবং লক্ষণাবৃত্তি দুটো পাশাপাশি রাখতে হবে, তবেই বিচার সর্বাঙ্গ সুন্দর হবে, যথার্থ হবে। আজ শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি পরিচালিত শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমার ও গৌর জন্মোৎসবের সপ্তাহব্যাপী মহোৎসবের আজ প্রথম দিবস। আপনারা আজ কীর্তনাক্ষ ভক্তি যাজনস্থলী শ্রী গোদ্রোদ্বীপে প্রথমেই আপনারা গেছেন সুরভিকুঞ্জ, পরে আপনারা দর্শন করেছেন স্বানন্দ সুখদ কুঞ্জ এবং জগৎগুরু শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির। পরবর্তীকালে আপনারা হরিহর ক্ষেত্র গেছেন, তারপর আপনারা সুবর্ণবিহারে গেছেন, তারপর আপনারা নৃসিংহপল্লী দেবপাড়া শ্রী নৃসিংহদেবের স্থানে গেছেন। এই জন্যই আমার পূর্ববক্তৃ ভক্তৃ মহোদয় তিনি শ্রী নৃসিংহদেব সম্বন্ধেই আলোচনা আরম্ভ করেছিলেন। নৃসিংহদেব সম্বন্ধে বহু কথাই আছে শাস্ত্রে, ভাগবতে, বিভিন্ন স্থানে, বিষ্ণুপুরাণে, বিভিন্ন গ্রন্থে প্রহ্লাদের উপাখ্যান, নৃসিংহদেবের উপাখ্যান রয়েছে। যে কোনো জিনিস আলোচনা করতে গেলে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা প্রয়োজন হয়। আমরা ভাগবতে ভগবানের যত অবতারের কথা বর্ণিত হয়েছে দেখতে পাই, কোনো জায়গায় প্রায় ২৪ অবতার, কোনো জায়গায় আরো কিছু বেশি। এসব অবতারের মধ্যে কিছু বেছে বেছে নিয়ে চুনাও করে কবি জয়দেব তিনি দশাবতার স্তোত্রম রচনা করলেন। তার রচনার একটা সুন্দর বিচার এবং ভঙ্গি আছে, সেই জিনিসটাও প্রসঙ্গক্রমে আলোচনা করবার ইচ্ছা। তিনি প্রথমে মৎস্যাবতার ভগবানের স্তুতিগান করেছেন, তারপর কুর্মাবতার, তারপর বরাহাবতার, তারপর নৃসিংহাবতার, তারপর বামনাবতার, এইরকম করে পরপর দশাবতার স্তোত্র তিনি লিখেছেন। একটা বিশেষ বক্তব্য বিষয় হচ্ছে এই, ভগবান প্রথমে জলজ প্রাণীর মধ্যে আবির্ভূত হলেন, অ্যাকোয়াটিক অ্যানিম্যাল। তারপরে দেখা যাচ্ছে তিনি জলচর এবং স্থলচর উভচর প্রাণীর মধ্যে, অ্যাম্ফিবিয়াস এর মধ্যে তিনি আবির্ভূত হয়েছেন কুর্মমূর্তিতে, উভচর প্রাণীর মধ্যে। তারপরে দেখা যাচ্ছে সেই ভগবান তিনি স্থলচর প্রাণী বরাহ মূর্তিতে আবির্ভূত হলেন। চতুর্থ মূর্তিতে তিনি আসছেন নৃহরি, নৃসিংহ, নরহরি, নরসিংহ এরকম মূর্তিতে। এখানে দেখাচ্ছেন তিনি মূর্তিটি অর্ধেক মনুষ্য আর অর্ধেক সিংহ, হাফ ম্যান অ্যান্ড হাফ বিস্ট। তারপরে যে অবতার আসছেন তার নাম বামন অবতার। তিনি মনুষ্য শরীর বটে কিন্তু তার পূর্ণাঙ্গ নয় দেহ, বামন বটু। তারপরে এসেছেন একজন, তিনি মনুষ্য শরীর বটে, নীতি আদর্শ কিছু মানেন বটে কিন্তু ভয়ঙ্কর ক্রোধী, যিনি একবিংশতিবার নিক্ষত্রিয় করেছেন এই পৃথিবীকে। তারপরে এসেছেন শ্রীরামচন্দ্র নাকি, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, যিনি নীতি আদর্শ প্রচার করবার জন্য বিশেষভাবে এলেন, জগতে নীতি স্থাপন করবার জন্য। তারপরে এসেছেন বলরাম অবতার, তারপরে এসেছেন বুদ্ধ অবতার। তিনি বললেন যে বেদের মধ্যে হিংসা আছে সে বেদকে আমি মানি না। তারপরে এলেন কল্কি অবতার, সবগুলোর মধ্যেই কিছু তত্ত্ব দর্শন শিক্ষা আছে, সেই অনুসারে কবি জয়দেব দশাবতার সূত্র রচনা করেছেন। কিন্তু কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে, কেশবধৃত নরহরি রূপ নৃসিংহ রূপ জয় জগদীশ হরে, এখানে তিনি মূল যে মালিক সর্বাবতারী যে কৃষ্ণ তাকে তিনি প্রণাম করতে ভোলেননি। দশাবতার স্তোত্র শেষে আবার একটা শ্লোক রচনা করে তিনি দশজনকে প্রণাম করেছেন, তার সঙ্গে তাদের সকলের উপরওয়ালা যিনি তাকেও প্রণাম করলেন। বেদানুদ্ধরতে জগন্তি ভহতে ভূগোলম উদ্বিভ্রতে দৈত্যং দারায়তে বলিং ছলায়তে শত্রক্ষয়ং কুরুবতে পৌলস্তং জয়তে হলং কলয়তে কারুণ্যমাতন্যতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতি কৃতে কৃষ্ণায় তুভ্যং নমঃ। সর্বাবতার কৃষ্ণচন্দ্র এটা বুঝাতে চাইলেন। ঠিক এইভাবে আমাদের লোকপিতামহ ব্রহ্মা তিনিও তার গোবিন্দস্তবে জানিয়েছেন, রামাদি মূর্তি সুকলা নিয়মেন তিষ্ঠন নানাবতার মকরোদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভব পরম পুমাঞ্জু গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। সেই কথা আরো স্পষ্ট করে শ্রীমদ ভাগবত জানিয়েছেন, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো সুতরাং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ মূল তত্ত্ব, অবতারী তত্ত্ব, সেই কথাই শাস্ত্র বুঝাচ্ছেন। ভগবান নৃসিংহদেব তার ভিতরে যে রসের বিচার করেছেন সেখানে বাৎসল্য ভাব আছে, এটা মহাজনগণ জানিয়েছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ পঞ্চরস, শান্তদাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর এবং সপ্ত গৌণরস, হাস্য করুণ বীর রৌদ্র অদ্ভুত ভয়ানক বিভৎস, এই সপ্ত গৌণরস মোট দ্বাদশ রসের অধিদেবতা। আবার যেসব অবতার আছেন তারাও কিছু কিছু মিশ্র রসের অধিদেবতা। তন্মধ্যে বিশেষভাবে গৌড়ীয় বৈষ্ণবগণের বিচারে আমরা দেখতে পাই নৃসিংহদেবের স্থান, বামনদেবের স্থান সব থেকে বেশি, যদি কিন্তু বাদ দিতে হবে এর ভিতরে বলদেবকে, বলদেব ভিন্ন। এই দুই অবতারের বিশেষ মহিমা দেখানো হয়েছে। তো শাস্ত্র আলোচনা করলে এসব তত্ত্ব দর্শনগুলো আমরা পাচ্ছি। নৃসিংহদেব
তাকে সাধারণভাবে আমরা মনে করছি তিনি খুব উগ্র, কিন্তু উগ্র হলেও নৃসিংহদেবের যে মন্ত্র জপ করা হচ্ছে তার ভিতরে কিন্তু উগ্র অনুগ্রহ দুই কথাই লেখা আছে। আপনারা যারা এটা আলোচনা করেন তারা দেখবেন সে মন্ত্রের মধ্যে কি আছে। উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণম ভদ্রম মৃত্যু মৃত্যু নাঞ্জমহম। তাহলে তুমি ভীষণম আবার ভদ্রম সাইমালটেনিয়াসলি, সে কথা বলা আছে। কিভাবে এটা ব্যাখ্যা করা যায়? চৈতন্য চরিতামৃতকার এই নিয়ে ব্যাখ্যা করেছেন, ভগবান নৃসিংহদেব তিনিও উগ্র হলেও তিনি অনুগ্র। উগ্রপি অনুগ্রহে বায়ং স্বভক্তানন্দ্রি কেশরী কেশরীব সপোতানন অন্যেষাম উগ্র বিক্রম। উগ্র যদি নৃসিংহদেব তিনি আবার অনুগ্র, কিরকম স্বভক্তানন সেই নৃকেশরী স্বভক্তের প্রতি তার সন্তান বাৎসল্য অধিক। উদাহরণ দিচ্ছেন কেশরী বা সপোতানা অন্যেষাং উগ্র বিক্রম, কেশরী সিংহী তার যেমন সন্তানের প্রতি ভীষণ স্নেহ মমতা, এই নৃসিংহ ভগবানের ভগবানেরও তাঁর ভক্তের প্রতি অধিক কৃপা অধিক মমতা অধিক বাৎসল্য। একথা শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। আর সেই সঙ্গে আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা ব্যাখ্যা করেছেন যে এর ভিতরেও কিছু বিচারের কথা রয়েছে। বিচারটা কি? যিনি অত্যন্ত উগ্র তিনি আবার ভীষণ দয়ালু কৃপালু হয়ে গেলেন। যে সময় তার উগ্রমূর্তি ছিল সে সময় তার সামনে তো কেউ এগোতে পারছেন না, কোনো দেবদেবীরে পাচ্ছেন না, এমনকি শ্রী তার অঙ্কসায়নী লক্ষ্মী শ্রী দেবী লক্ষ্মী দেবী এগোতে পাচ্ছেন না। তখন সবাই মিলে স্থির করেছেন যে যার জন্য ভগবানের এই অবতার তাকেই পাঠাও না। তো তখন বৎস প্রহ্লাদ তুমি তোমার প্রভুরকে সন্তুষ্ট করো, নির্বিকার বলার সঙ্গে সঙ্গেই প্রভুর কাছে গিয়ে যখনই সাষ্টাঙ্গ প্রণত হয়েছেন সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নিয়ে আলিঙ্গন করছেন চুম্বন করছেন। কি ব্যাপার বললেন, সেখানে কাঁদতে লাগলেন নৃসিংহদেব স্নেহ বাৎসল্যে। তো এই যে ভক্তবৎসল যে নৃসিংহদেব তাকে বলা হচ্ছে তিনি সাধন ভজন পথে যত বাধা বিঘ্ন সমস্ত দূরীভূত করেন ভক্তগণের, সেই কথাই এখানে বলছেন। তিনি তাকে বর দিতে চেয়েছেন নৃসিংহদেব, প্রহ্লাদকে বর দিতে চেয়েছেন কিন্তু প্রহ্লাদ বর নিচ্ছেন না। কেন? তিনি বলছেন আমি কি বণিক নাকি, তোমার কাছ থেকে আমি বর নেব? আশাশান নবীভৃত্ত স্বামীন না শিশু আত্মনা না স্বামী ভৃত্ত সৈন্যম ইচ্ছঞ্জু রাতি চাষিচ। প্রভুর সেবার বিনিময়ে যে সেবক কিছু প্রার্থনা করে আমি তাকে সেবক বলে মানি না, প্রহ্লাদ বলছেন। আবার বলছেন সেবকের সেবার বিনিময়ে প্রভু যে প্রভু কিছু প্রার্থনা করেন আমি তাকে প্রভু বলেও মানি না। যস্তু আশিষ আশাস্তে ন সভৃত্ত সবই বণিক, প্রভুর সেবার বিনিময়ে যে সেবক কিছু প্রার্থনা করে আমি তাকে সেবক বলে মানি না। তাকে তো কিছু নেওয়াতেই পারছেন না। নৃসিংহদেব বলছেন দেখো আমি বরদ ভগবান, আমি যাকে দর্শন দেই সে ধন্য হয় তার জীবন কৃতকৃতার্থ হয়, কিন্তু আমার তো কিছু কর্তব্য আছে, আমি ভক্তকে কিছু দিতে চাই, এটা আমার স্নেহ মমতার পরিচয়, তুমি বর নেবে না? যদি তুমি বর না নাও তাহলে কিন্তু আমার এই বরদ ভগবানের এই বরদ বিশেষণটি পুছে যাবে। তখন প্রহ্লাদ কেঁদে ফেলেছেন, আমার জন্য তোমার বরদ নামটা কেন চলে যাবে, তা দাও তুমি বর দাও, তখন চাও বর। বর্তাকে দিচ্ছেন। কি বলছেন? এমন বর দাও যে বরতে আমার এই বর চাইবার প্রবৃত্তি যেন আমার ভিতরে না আসে। তা কি কথা হলো? তিনি বর চাইলেন, প্রার্থনা করলেন তার আশীর্বাদ, কিন্তু বলছেন এই বর চাইবার প্রবৃত্তি যেন আমার না হয় কখনো। অর্থাৎ দুনিয়াদারির কোনো কিছু চাইছেন না তিনি।
অপার্থিব শ্রদ্ধা ভক্তি প্রার্থনা করছেন
তিনি নৃসিংহদেবের কাছে। সেখানে নৃসিংহদেব বলছেন যে দেখো, আমার জন্যই তোমাকে এত কষ্ট করতে হয়েছে প্রহ্লাদ বৎস, অতঃপর তোমাকে আর কষ্ট করতে হবে না। আর আমি আশীর্বাদ করে দিচ্ছি, অতঃপর তোমার বংশে কারো আর আমার হাতে মৃত্যু হবে না। এই আশীর্বাদ করেছেন। সুতরাং তত্ত্বদর্শনের ভিতরে তো বহু শিক্ষা, সেসব শিক্ষাগুলো আমাদের সঙ্গে সঙ্গে নিতে হবে। গুরু বৈষ্ণবগণের হরিকথা বলার মধ্যে
কেউ পজিটিভ সাইড নিয়ে কিছু আলোচনা করেন, আবার কেউ নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করেন, কিন্তু তত্ত্বদর্শন হচ্ছে খারাপটাকে না ছাড়লে পরে ভালোর অবস্থিতি কোথায়। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, সেই সময় গুণ্ডিচা মার্জন বলে এক অনুষ্ঠান তিনি করেছিলেন ভক্তগণকে দিয়ে, তা সেখানে কবিরাজ গোস্বামী যে ব্যাখ্যা দিয়েছেন গুণ্ডিচা মার্জনের কথা, সেটাও তো হৃদয় গুণ্ডিচা মার্জনেরই কথা সেখানে আলোচিত হয়েছে। হৃদয় যদি পঙ্কিল থাকে, হৃদয় যদি আবর্জনায় ভর্তি থাকে, তাহলে সেই হৃদয় সিংহাসনে বসবার, ভগবানের বসবার আসন কোথায়? তার জন্য হৃদয়